শিরোনাম ক্রুশপানে সপ্তবাণী। খ্রিস্টের জীবন নাট্যের শেষাংশের শেষ দৃশ্য আজ। কয়েকটি দিন ধরে প্রভু যীশুর জীবন নাট্যের এক একটি ঘটনা আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। সপ্তাহের প্রথম থেকেই দেখেছিলাম প্রভু যীশু পদে পদে ধাপে ধাপে এই চরম বেদনার মুহূর্তটির তার পার্থিব জীবনের সময়ের শেষক্ষণে এসে পৌঁছেছেন। সোমবার দেখেছিলাম প্রভু যীশু ক্ষুধার্ত, ডুমুর গাছের তলে এসে তিনি কিছু পেলেন না, ক্ষুধার্ত হয়ে ফিরে গেলেন। মঙ্গলবার দেখলাম ইস্করিতীয় যিহুদা প্রভু যীশুকে ধরিয়ে দেবার জন্য মহাযাজকের সঙ্গে চুক্তিবদ্ধ হল, আর আপন শিষ্যের বিশ্বাসঘাতকতায় প্রভু যীশুর বেদনা ঘনীভূত হল। বুধবার বৈথনিয়াতে প্রভু যীশুর অভিষেক, এক অবহেলিতা লাঞ্ছিতা নারী সুগন্ধি তৈলের পাত্র তার মাথায় ঢেলে প্রভুকে সমাদর করল। যে জটামাংসী তেল কেবল মৃত ব্যক্তির দেহে প্রলেপণ চলে, সেই আতরই প্রভু যীশুর মৃত্যুর পূর্বাহ্নে দেওয়াতে প্রভু যীশুর বেদনা আরও ঘনীভূত হল। বৃহস্পতিবার শেষ রাত্রিভোজের সময় প্রভু যীশু বজ্রকণ্ঠে বলে উঠলেন, এই আমার শেষ রাত্রিভোজ, আর অল্পকাল পরে তোমরা আমাকে আর দেখতে পাবে না। পানপাত্র হাতে নিয়ে বলেছিলেন, এ আমার সন্ধির নূতন নিয়ম, সেই রক্ত তোমাদের জন্য পাতিত হয়েছে। সেখান থেকে বিদায় নিয়ে তিনি গেতসেমানি বাগানে গেলেন। আকাশে সেদিন পূর্ণিমা চাঁদ ছিল। প্রভু যীশু সিক্ত পায়ে কিদ্রোন স্রোত পার হলেন। প্রকৃতি তখন নীরব নিথর, কিন্তু প্রভু যীশু নিদারুণভাবে দুঃখার্থ ব্যাকুল। চরম মর্মবেদনা আর গভীর দুঃখে তার দেহ মন উৎকণ্ঠিত হয়ে উঠেছে। অতি গভীর বিষাদে চরম বেদনায় তিনি বলে উঠলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হয়েছে। এতক্ষণ পর্যন্ত পিতর যাকব জোহন তার সঙ্গে ছিলেন, কিন্তু তিনি আর তাদের কাছে রাখতে পারলেন না। তাদের পিছনে রেখে এক ঢেলার পথ সামনে গিয়ে এক শিলাখণ্ডের উপর ভেঙে পড়লেন। তারপর নিদারুণ বেদনায় আর্তনাদ করে বলে উঠলেন, পিত যদি সম্ভব হয় তবে এই তিক্ত পানপাত্র দূরে যাক। একবার নয়, দুবার নয়, তিনবার তিনি এই প্রার্থনা করলেন। পবিত্র বাইবেল বলে, মৃত্যু যাতনা জর্জরিত বেদনায় তার ঘাম রক্তের ঘনীভূত ফোঁটায় রূপান্তরিত হয়েছে। প্রভু যীশু জানতেন ক্রুশ মৃত্যুর পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে হলে পর পিতা পুত্রের অনন্ত সহভাগিতায় ছেদ পড়বে। এই চরম অপমানকর মৃত্যুতে শয়তানের সমস্ত শক্তির দ্বারা তিনি আক্রান্ত হবেন। তবু তিনি পিতার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলেন। পিতা প্রদত্ত তিক্ত হলাহলের পানপাত্র তিনি স্বর্গদূতদের হাত থেকে তুলে নিলেন, পান করলেন বিশ্ব মানবের অতীত বর্তমান এবং অনাগত পাপী মানুষের পাপের হলাহল পানপাত্র। জীবনের চরম পরীক্ষা সংকটের মাঝেও গেতসেমানি বাগানে অনন্য মানব প্রভু যীশু তিনি রেখে গেলেন প্রতিকূল অবস্থা পরিস্থিতিকে জয় করার শ্রেষ্ঠ আদর্শ। রেখে গেছেন অপমান সংকট যুদ্ধকে জয় করার জন্য এক সর্বশ্রেষ্ঠ প্রার্থনা, পিতা তোমার ইচ্ছামতো হোক। এ যেন যে কোনো আত্মিক শত্রুকে মোকাবেলার চরম অস্ত্র। এরপর শুরু হলো গ্রেপ্তার থেকে মৃত্যু পর্যন্ত 18 ঘন্টার অমানসিক অন্যায় অবিচার অবজ্ঞা আর অত্যাচার। তিনটি ধর্মীয় আদালতের, তিনটি রাজনৈতিক আদালতের সামনে তিনি নীত হলেন। প্রাক্তন মহাযাজক অননীয়, বর্তমান মহাযাজক কায়ফা, সেনহেড্রিন যিহুদি সভা, বিচারের নামে প্রহসন ইতিহাসের পাতাকে সেদিন কলঙ্কিত করেছে। সেই বিচারে যেমন ফরিয়াদির পক্ষ সমর্থনের সুযোগ ছিল না, তেমনি মামলা শুনানির সব কিছু ছিল বেআইনি। যিহুদি মহাসভা একটি সাংবিধানিক বিধান ছিল, মিশনা বিধান, একই দিনে কোনো অপরাধীর বিচার ও মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে না। সেদিন সেই মিশনা আইন ভঙ্গ হয়েছে। এছাড়া সেদিন ছিল যিহুদিদের জাতীয় স্বাধীনতা দিবস, সেদিন কোনো বিচার অনুষ্ঠিত হবার কথা নয়, তবুও আইন বিরুদ্ধ এই বিচারের প্রহসন অনুষ্ঠিত হয়েছে। এই 6-6টি ধর্মীয় ও রাজনৈতিক আদালত স্পষ্টভাবে কোনো রায় দিতে না পারলেও আসামি নির্দোষ, এই নিরঙ্কুশ রায়ের প্রতিধ্বনি আমরা চারজনের মুখে শুনেছি। মনে হচ্ছে তারা যেন বিশ্ব বিবেকের রায়কেই ঘোষিত করেছে। লোক ১৩ অধ্যায় ১৪ পদে হেরোদ রাজা বলেছেন, এ ব্যক্তির কোনো দোষই পাইলাম না। মথি ২৭ অধ্যায় ১৯ পদে পিলাতের স্ত্রী ক্রোদীয় প্রকোলা বলেছেন, এই ধার্মিক ব্যক্তির প্রতি কিছুই করো না। যখন ১৪ অধ্যায় ৩৮ পদে পিলাত বললেন, আমি এর কোনোই দোষ পাচ্ছি না। মথি ২৭ অধ্যায় ৩ পদে ইস্করিতীয় যিহুদা বলেছেন, নির্দোষ রক্ত সমর্পণ করে আমি পাপ করেছি। যিশায় ভাববাদী কি বলেছেন, তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হইলেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। এখানে শঙ্করের লেখা আইকম্যান বইটি থেকে একটি ঘটনা বলছি। জার্মানির একটি নাৎসি বন্দি শিবির, এক জার্মান তরুণী নাৎসি সৈনিক, নাম এলিজাবেথ পেলেঙ্কো, বন্দীদের গ্যাস চেম্বারে নিয়ে যাবার পালা তার। হঠাৎ একদিন লক্ষ্য করলেন বন্দিশালায় এক নারী কাঁদছে। সেই জার্মান নাৎসি মেয়ে সেই নারীকে জিজ্ঞেস করলেন, কেন কাঁদো? ক্রন্ধনরতা সেই নারী বললেন, একটু পরেই তুমি আমাকে মৃত্যু ঘরে নিয়ে যাবে বলে আমি কাঁদছি না, কিন্তু আমি যে মা হতে চলেছি আমার সন্তানের জন্য কাঁদছি। তারপর সেই জার্মানি মেয়ে সৈনিক, যার নাম লেখা নেই, তিনি সেই এলিজাবেথকে বললেন, আমাকে নয়, আমার সন্তানকে বাঁচতে দাও। মুহূর্তের মধ্যে জার্মানি নাৎসি মেয়েটির কি যেন হলো, সে আস্তে আস্তে তার স্বাস্তিকা আঁকা জামাটা খুলে ফেলল। এক ঝটকায় সেই পোশাকটি সেই ক্রন্দনরত সম্ভাবনাময়ী নারীর হাতে দিয়ে বললেন, জামাটি পরে পালাও। তারপর নিজে ওর পোশাক পরে মৃত্যু ঘরে প্রবেশ করল। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আজকের প্রার্থনা, প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি নিষ্পাপ নির্দোষ, আমার পাপের জন্যই তুমি মৃত্যুবরণ করেছ। এবার ঘটনার অন্তিম মুহূর্তে আমরা এসেছি। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্রুশবিদ্ধ অবস্থায় প্রভু যীশু অসহ্য যন্ত্রণায় জর্জরিত। শুধু মর্মান্তিক যন্ত্রণাই নয়, মাথার খুলি, গলগথায় সেই ক্ষণে কিলকবিদ্ধ প্রভু যীশুর দেহে অসহ্য রক্তক্ষরণ হচ্ছে। প্রভুর পবিত্র শনিধারায় কালভেরির ক্রুশ বেদিমূল তখন সিক্ত প্লাবিত। চরম লাঞ্ছিত অবনত খ্রিস্ট ওই ক্রুশে বসেই মাঝে মাঝে বিরতি সহ এক একটি বাণী প্রচার করে চলেছেন। এক একটি বাণী যখন তিনি বলছেন তখন তার প্রেম, আবেগ, অনুভূতি সব মথিত করেই যেন তিনি বাণীগুলো বলছেন। পবিত্র বাইবেলে মথি, মার্ক, লুক, জোহন এই চারজন সুসমাচার লেখকই যিশুর বাণীগুলো লিপিবদ্ধ করেছেন। আমরা অনেক অনেকবার এই সপ্তবাণী শুনে এসেছি। বহুভাবে, বহু ব্যাখ্যায় ক্রুশ থেকে উচ্চারিত ক্রুশবিদ্ধ খ্রিস্টের সাতটি বাণী আমরা শুনেছি। অনেকে মুখে মুখে বাণীগুলো বলতেও পারেন। আমি আজ সাতটি বাণী নিয়েই বলছি, কিন্তু এই সাতটি বাণী নয়। আশ্চর্য কি জানেন, কেউ কি কখনো গভীরভাবে পবিত্র বাইবেল পড়ে দেখেছেন যে যিশু যখন ক্রুশবিদ্ধ যন্ত্রণায় ক্রুশে বিলম্বিত, তখন ক্রুশারোপিত যিশুকে লক্ষ্য করে যিশুর পানে, ক্রুশের পানেও সাতটি বাণী রয়েছে? কেউ কি অতীতে এমনি গুড ফ্রাইডেতে যিশুর মুখে সাতটি বাণী নয় কিন্তু যিশুর উদ্দেশ্যে ক্রুশবিদ্ধ বিলম্বিত যিশুকে লক্ষ্য করে সাতজনের মুখে সাতটি উচ্চারিত বাণী শুনেছেন? আসুন পবিত্র বাইবেলে ক্রুশে বিলম্বিত যিশুকে লক্ষ্য করে কি সেই সাতটি বাণী উচ্চারিত হয়েছিল তা শুনি। ক্রুশ থেকে উচ্চারিত প্রভু যিশুর সাতটি বাণী নয় কিন্তু ক্রুশবিদ্ধ যিশুকে লক্ষ্য করে সাতজনের উচ্চারিত সাতটি বাণী। প্রথম, মথি ২৭ অধ্যায় ৪০ পদে, পথিকেরা যাহারা পথ দিয়া যাইতেছিল তাহারা ক্রুশবিদ্ধ যিশুর উদ্দেশ্যে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও ক্রুশ হইতে নামিয়া আইস। দ্বিতীয়, মথি 27:41 প্রধান যাজকেরা, অধ্যাপক, প্রাচীন বর্গরা যিশুর উদ্দেশ্যে বলেছিল, ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না। Luke 23:37 তৃতীয় ক্রুশের উদ্দেশ্যে উচ্চারিত বাণী। সেনাগণ তাকে বলেছিল, তুমি যদি যিহুদীদের রাজা হও তবে নিজেকে রক্ষা করো। চতুর্থ ক্রুশপানে উচ্চারিত বাণী, Luke 23:39। দস্যুদের একজন গেসমাস ক্রুশবিদ্ধ প্রভু যিশুকে লক্ষ্য করে বলেছিল, তুমি নাকি খ্রিস্ট, আমাকে, আপনাকে এবং আমাদিগকে রক্ষা করো। পঞ্চম বাণী ক্রুশ অভিমুখে, Mark 15:35-36, যাহারা ক্রুশের নিকটে দাঁড়াইয়াছিল তাহারা ক্রুশে যিশুকে চতুর্থ বাণী, এলোই এলোই লামা সাবক্তানি বলতে শুনেছিল। তারপর বলেছিল, দেখো ও এলিওকে ডাকিতেছে। ষষ্ঠ ক্রুশ অভিমুখে ষষ্ঠ বাণী, Luke 23:42। দস্যুদের অপরজন দেশমাস বলেছিলেন ক্রুশবিদ্ধ যিশুকে অভিবাদন করে, আপনি যখন আপন রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। সপ্তম বাণী ক্রুশ অভিমুখে ক্রুশবিদ্ধ যিশুকে লক্ষ্য করে, Mark 15:39। শতপতি লঙ্গিনুস ক্রুশবিদ্ধ যিশুর অবর্ণনীয় প্রাণত্যাগের অলৌকিক ঘটনা দেখে বলেছিলেন, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। প্রিয় সুধি, প্রভুর মৃত্যু একবারই সাধিত হয়েছে, প্রভুর মুখে উচ্চারিত বাক্য একবারই শোনা গিয়েছিল, কিন্তু শতাব্দীর পর শতাব্দী আমরা ক্রুশ পর্ব পালন করি। শতাব্দীর পর শতাব্দী এই ক্রুশে বিলম্বিত ক্রুশকে লক্ষ্য করে, ক্রুশবিদ্ধ যিশুকে লক্ষ্য করে আমাদের কথা বলতে হবে। আমরা হয়তো অবিশ্বাস করতে পারি, উপহাস করতে পারি, আবার প্রভুর পরম আত্মদানের দৃশ্যে মোহিত হতে পারি, বিমুগ্ধ হতে পারি, আত্মসমর্পণ করতে পারি, প্রভুর প্রায়শ্চিত্তে বিশ্বাস করে নবজীবন পেতে পারি। প্রভু যিশু 9:00-3:00 ক্রুশে বিলম্বিত ছিলেন। ক্রুশে শায়িত ক্রুশকাঠে গ্রথিত খ্রিস্টকে দেখে, ক্রুশবিদ্ধ যিশুকে লক্ষ্য করে 7টি বাণীর উচ্চারিত বাক্যের 8টি আমরা শুনেছি তথাকথিত 3 শ্রেণীর লোক থেকে, পথিক, প্রধান যাজক, অধ্যাপক, ফরিসি ও সৈনিকদের কাছ থেকে। ক্রুশবিদ্ধ যিশুকে লক্ষ্য করে তারা উপহাস করেছেন, তাচ্ছিল্য করেছেন, কটুক্তি করেছেন, যে মহামানব বিশ্ব মানবের পাপের জন্য ক্রুশের মঞ্চে ক্রুশকাঠে আত্মাহুতি দিচ্ছেন। সেই ঘটনায় তাদের কিচ্ছু আসে যায় না, তাদের কাছে এটি তাচ্ছিল্য, উপহাস এবং কটুক্তির কারণ। তাই তো জিরমীয় ভাববাদী বিলাপ 1:12 পথিকদের লক্ষ্য করে বলেছিলেন, হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আসে যায় না? অবধান করিয়া দেখো, আমাকে যে ব্যথা দেওয়া হইয়াছে তাহার তুল্য ব্যথা কি আর কোথাও আছে? আপনি আজ ঠাট্টা করে বলতে পারেন উপহাসের কথা, অবজ্ঞার কথা, তাচ্ছিল্যের কথা। যিশুর দিক থেকে আপনি ইচ্ছা করলে মুখ ফিরিয়ে নিতে পারেন। তার এই ক্রুশ পর্বে শহীদ মিনারে পুষ্পমাল্য দেওয়ার মতো নির্বিকারভাবে, লৌকিকভাবে আপনি যাপন করতে পারেন। চার্লস ডারউইনের বই ভয়েজ অব বিগল বইয়ে দক্ষিণ আমেরিকার তিসেরা দিল ফুয়েগা দ্বীপের কথা লেখা আছে। সেই দ্বীপে মানুষের এত বড় দুর্গতি এবং জীবনযাত্রার নিম্নমান এত নিচে ছিল যে আর কোথাও লেখক চার্লস ডারউইন তা কখনো দেখেননি। অনেক বছর পর আবার তিনি সেই দ্বীপে যান, গিয়ে দেখেন দ্বীপবাসীরা অপূর্ব, সজীব, প্রেমশীল, সুনীতিজ্ঞান এবং সানন্দ ব্যক্তিদের একটি আদর্শ সমাজে পরিণত হয়েছে। খোঁজ নিয়ে জানলেন খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের বাণী এমনটি করেছে। ক্রুশ পর্বে অবহেলা, অবজ্ঞা, তিক্ততায়, লৌকিকতায় উদযাপন করবেন না, আত্মসমর্পণ করুন, প্রভুর দুঃখভোগের গভীরতা, মর্মবেদনা, তাৎপর্য উপলব্ধি করুন। ক্রুশে বিলম্বিত অবস্থায় শায়িত ক্রুশবিদ্ধ দুইজন দস্যু দিশমাস ও গেসমাস দুটো উক্তি করেছিল। দুজনেই যিশুর মতো সমবেথা, সমকষ্ট, সমতারণা ভোগ করছিল, কিন্তু তাদের প্রতিক্রিয়া কি আলাদা? দুজনেই ক্রুশের উপরে বিদ্ধ প্রভু যিশুকে লক্ষ্য করে দুটি উক্তি করেছেন, বাম দিকে ছিল গেসমাস। ঠাট্টা করে বলেছিল, তুমি নাকি খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু যে দস্যু ডান দিকে ছিল দিসমাস, সে উৎসর্গ করল এক আহ্বানের ডাক, যিশু আপনি যখন আপন রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। একই যাতনা, একই কষ্টভোগ, একই বেদনা, কিন্তু উভয়ের মধ্যে কি পার্থক্য? একজনের কণ্ঠে প্রভু যিশুর প্রতি উপহাস, আরেকজনের হৃদয় থেকে উচ্চারিত আবদার অনুরোধ। একজন দেখলেন যিশুর মাথায় কাটার মুকুট, অন্যজন দেখলেন কাঞ্চন মুকুট। একজন হল প্রত্যাখ্যাত দস্যু, অন্যজন হল যিশুর অন্তরঙ্গ সহচর। মাঝের ক্রুশটিতে শায়িত বৃদ্ধ ব্যক্তিকে গেসমাস দেখল কপট মসীহ হিসাবে, আর দিসমাস তিনি দেখলেন জীবন বৃক্ষ হিসাবে। একজন দস্যুই থাকল, অন্যজন প্রজা হল। ধন্য দিসমাস, প্রভুর মৃত্যুর পূর্বক্ষণে প্রভু যিশুর সঙ্গে আসল কথাটি, জীবনের সবচেয়ে বড় কথাটির মীমাংসা সে করে নিল। যিশু আপনি যখন পরম দেশে যাবেন আমাকে নিয়ে যাবেন। তার মনে কোনো সন্দেহ নেই যে প্রভু যিশু স্বর্গে নেবার প্রভু, কোনো সংশয় নেই যে তিনি প্রার্থনা শ্রবণকারী। অনুতপ্ত পাপী হয়ে ক্রুশবিদ্ধ যিশুর কাছে কি আকুল তার আবেদন! আর আবেদন করার সঙ্গে সঙ্গে পরম দৈহিক যন্ত্রণা, অপরিসীম কষ্টের মধ্যেও প্রভু যিশু তাকে স্বর্গের নিশ্চয়তা দিলেন। ক্রুশের বুকেই ক্রুশের ফল সার্থক হল দিসমাসের জীবনে। ধন্য দিসমাস, এমন দিসমাস কি আপনি হবেন, এমন দিসমাস কি কেউ আছেন? ক্রুশবিদ্ধ কণ্ঠক কিরিট শিরে বিলম্বিত প্রভু যিশুর উদ্দেশ্যে শেষ উক্তিটি শতপতি লঙ্গিনুসের। গলগথার পূর্ণ দায়িত্বভার তার হাতে। রোমান সেনাধ্যক্ষ, সারাদিনের সমস্ত ঘটনা তিনি দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রভু যিশুর বিচারের প্রহসন, কষাঘাতে রক্তাপ্লুত তার দেহ, দেখেছেন ক্রুশের ভারে তাকে নিষ্পিষ্ট হতে, দেখেছেন দুঃখ কষ্ট অমানবিক অত্যাচারে তার নীরব মৌন অভিব্যক্তি। তার জীবনে এমনি বহু অপরাধীকে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু সইতে দেখেছেন। এসব ঘটনা তার বিভ্বল বিচলিত আবেগপ্রবণ হবার ঘটনা নয়। কিন্তু ক্রুশবিদ্ধ বিলম্বিত প্রভু যিশুকে যখনই শুনলেন, ক্রুশ থেকে শত্রুদের ক্ষমা করতেন, দেখলেন মায়ের তত্ত্বাবধান নিতে, দেখলেন ঈশ্বরের সঙ্গে কথা বলতে, তখন তিনি অভিভূত হলেন। যখন দেখলেন প্রভু যিশুর ক্রুশবিদ্ধ থাকার সময়ে সমস্ত প্রকৃতি বিচলিত হয়েছে, 6 ঘন্টা ধরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, দেখলেন শিলাস্তরণ ভেঙে চুরমার হয়েছে, দেখলেন ভূমিকম্পে বিশ্ব চরাচর টলমল করে উঠেছে, তখন বিশ্ব মানবের কাছে, বিশ্ব বিবেকের কাছে সবচেয়ে বড় ঘোষণা তিনি দিয়েছিলেন, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। মাত্র 2 জন গোটা বাইবেলে এই উক্তি করেছেন, যিশু শিষ্য পিতর, মথি 16:16 আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র। পিতর তিনি যিশুর শিষ্য ছিলেন, আর এই উক্তি যিশুর উদ্দেশ্যেই তিনি করেছেন। কিন্তু শতপতি যিশুর শিষ্য ছিলেন না, তবু তিনি জগতের কাছে ঘোষণা করে গেছেন, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। আমরা কি আজকে এই ঘোষণা সমর্থন করি? আমরা কি এই ঘোষণা আজকে দিতে পারি, বলতে পারি অকপটে, তিনি সত্যি ঈশ্বরের পুত্র, ত্রাণকর্তা, প্রভু?